হরে কৃষ্ণ। তোমরা সকলে কেমন আছো? আজকে অনেক ধন্যবাদ, তোমরা অনেকেই সময় মতো এসে গেছো। আমি দেখতে পাচ্ছি মহিলারা, মায়েরা খুব পাংচুয়াল। অবশ্য তোমাদের নিশ্চয়ই এই দিকে যারা বসে আছো পুরুষেরা, তোমাদের অনেকের হয়তো নানা রকম দায় দায়িত্ব আছে, অফিস আছে, কাজ আছে, সেই জন্য সময় মতো আসতে পারেনি। যাই হোক, তবে এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে মায়েরা তাদের সময়ের খুব সুন্দর সদুপযোগ করছে। হরে কৃষ্ণ। তো আমরা তব কথামৃতম, গোপীগীত দিয়ে শুরু করব। জাস্ট প্রজেক্ট ইট অন দ্য স্ক্রিন। তোমাদের সকলের জানাই আছে, কার কার কণ্ঠস্থ আছে তব কথামৃতমের এই যে কটা আমি গাইছি। আচ্ছা, ভেরি গুড। কালকে কে ইয়ে করেছিল, ওটা হারিয়ে গেছে। ও কৃষ্ণ কৃষ্ণ, ডিড ইউ সেট ইট আপ অর হি নোজ ইট? ওকে ওকে, ভেরি গুড। এই এই শ্লোকগুলির অর্থ তোমাদের জানা আছে। তব কথামৃতম, এটা গোপীরা ভগবানের ভগবানের মহিমা কীর্তন করছে বলা যায়। রাসলীলা থেকে হঠাৎ কৃষ্ণ অন্তর্হিত হয়ে যান, চলে গেলেন, তখন গোপীরা কৃষ্ণকে খুঁজছে। খুঁজতে খুঁজতে যমুনার তীরে এসে তারা তাদের অন্তরের মনোভাব ব্যক্ত করছেন এই শ্লোকগুলির মাধ্যমে, যেটিকে বলা হয় গোপী গীত, গোপীদের সঙ্গীত। তারা এইভাবে এই নবম শ্লোকটিতে বলা হচ্ছে, হে ভগবান, হে কৃষ্ণ, তোমার কথারূপ অমৃত এই দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনের অবসান, আমি দুঃখ দুর্দশার নিবৃত্তি করে। তোমার কথা শুনলে দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। তোমরা গাও না সংসার দাবা নললিঢা লোকা, এই সংসারটা কীরকম? সংসারটা কি একটা খুব আনন্দের জায়গা? আসলে এটা কী যায় কীরকম? দাবা নল, দাবা নল, সংসার দাবা নললি ঢালোকা। তো সেই যে সংসার দাবানলে আমরা জ্বলছি, দুঃখ দুর্দশা ভোগ করছি, তার সমাপ্তি হয়, তার অবসান হয় যখন আমরা ভগবানের কথা, ভগবানের কথা কি, ভগবান যে কথাটি বলেছেন এবং ভগবান সম্বন্ধে যে কথা বলা হয়েছে। ভগবান কোন, ভগবান যে কথাটি বলেছেন সেটি কি? সেটি ভগবদ গীতা। আর ভগবান সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে সেটি হচ্ছে শ্রীমৎ ভাগবতম। তো এই ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবতের বাণী অনুসারে যদি আমরা চলি, তাহলে আমাদের দুঃখ দুর্দশার অবসান হবে, দুঃখ দুর্দশার নিবৃত্তি হবে। তব কথামৃতম তপ্ত জীবনম। আর এই ভগবানের কথা কারা প্রচার করে, ভগবানের মহিমা কারা কীর্তন করে? কবি ভি, কবি মানে যারা অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, মেধাবী এবং তত্ত্বদ্রষ্টা। যেমন ব্রহ্মা হচ্ছেন আদি কবি, নারদ হচ্ছেন কবি, সুখদেব গোস্বামী হচ্ছেন কবি, এরাই প্রকৃত কবি। যারা ওই শব্দে শব্দে জুড়ে কতগুলো কথা সৃষ্টি করে তারা কবি নয়, যারা তত্ত্বজ্ঞান প্রকাশ করেন তারাই হচ্ছেন কবি। কবি ভীর ঈরিতম, কবিরাই মহান ব্যক্তিরাই, মহাপুরুষেরাই ভগবানের বাণী প্রচার করেন। কলমশাপহম, আর এই ভাগে বাণী শ্রবণ করলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষ, আমাদের হৃদয়ের সমস্ত আবর্জনা দূর হয়ে যায়। কলমশাপহম শ্রবণ মঙ্গলম, এ শ্রবণের ফলে মঙ্গল বিধান হয়, আমাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রী মানে ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য এই ভগবানের কথার শ্রবণের মাধ্যমে লাভ হয়। আর ভুবি গৃহান্তি, যারা ভগবানের বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করে, ভুরিদা জানা, তারাই হচ্ছেন প্রকৃত ভুরিদা বা প্রকৃত মহান দাতা। ভুরি মানে বিশাল, আর দা মানে দান। সেই প্রকৃত দাতাকে প্রকৃত মহাবদান্ন, মহাবদান্ন, মহাপ্রভুকে বলা হচ্ছে নম মহাবদান্নায়। তিনি মহান বস্তুটি দান করছেন, সেটি কি ভগবত ভক্তি। অতএব যারাই ভগবানের বাণী প্রচার করে তারাই হচ্ছে প্রকৃত দাতা। ভুবি গৃহান্তি যে ভুরিদা জানা, এখন সেই সূত্রে আমরা দেখতে পাই এই সারা পৃথিবী জুড়ে কে ভগবানের বাণী প্রচার করেছেন, শিল প্রভুপাদ। তাহলে সেই সূত্রে আমরা বলতে পারি না যে এই কবিতাটি, এই শ্লোকটি শিল প্রভুপাদের উদ্দেশ্যে যেন বর্ণিত হয়েছে। গোপীরা প্রভুপাদের সম্বন্ধে এই গানটি গিয়েছেন, মহাপ্রভু এই শ্লোকটির ভূয়সী প্রশংসা করেছেন। কেন? তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদের মহিমা কীর্তিত হয়েছে। ভুবি গৃহান্তি যে ভুরিদা জানা, তাই জন্য আমরা এই শ্লোকটা প্রথমে গাই, তারপরে প্রথম তিন চারটি শ্লোক আমরা গাই। তো তোমরা গাইবে? গাইতে ভালো লাগছে? ওকে। হরে কৃষ্ণ কালকে আমরা কৃষ্ণের ননী চুরির কথা আলোচনা করেছিলাম, মনে আছে তো কি করেছিল কৃষ্ণ? হ্যাঁ, ননী চুরি করছিল, আর সেই জন্য গোপীরা এসে অভিযোগ করেছে যশোদা মায়ের কাছে। মা যশোদা বুঝতে পারল না কেন কৃষ্ণ, মা যশোদা দেখছে কৃষ্ণ তো সবসময় আমার সঙ্গে ছিল, কখনো গেল কখনো এগুলো করলো, কৃষ্ণের পক্ষে একসঙ্গে এক সময় দু জায়গায় থাকা সম্ভব? হ্যাঁ, ভেরি গুড। কৃষ্ণ মা যশোদার সঙ্গে আছেন, আবার এদিকে ননীও চুরি করেছে। এখন মা যশোদা বুঝতে পারছে না কৃষ্ণ তো আমার কাছে ছিল, তাহলে কখন গিয়ে করলো? তখন কি করলো? মা যশোদা ভাবলো যে এরা সকলে অভিযোগ করছে, নিশ্চয়ই এর পেছনে কিছু সত্যতা আছে, না তো কেন অভিযোগ করছে এইভাবে? কৃষ্ণ নিশ্চয়ই যায় ওদের বাড়িতে চুরি করতে। তো মা যশোদা ভাবছে কেন চুরি করে, আমার বাড়িতে কি মাখন ননির অভাব আছে? হ্যাঁ, 90 লক্ষ গরু, সুতরাং ওই বাড়িতে ননির অভাব কি থাকতে পারে? তো তবু কেন যায় কৃষ্ণ ওদের অন্য বাড়িতে চুরি করতে, আমার বাড়িতে তো সব আছে? মা যশোদা এটা বুঝতে পারছেন না কেন কৃষ্ণ অন্যের বাড়িতে চুরি করতে যায়। তখন মা যশোদা ভাবছে যে কৃষ্ণ হয়তো আমার যে ননীটা ওটা অতটা ভালো নয়, তাই কৃষ্ণের পছন্দ হয় না, কৃষ্ণ অন্যের বাড়িতে গিয়ে চুরি করে খায়। তো মা যশোদা ঠিক করলো আমি একবারে ফার্স্ট ক্লাস ননি বানাবো। মা যশোদা সবচাইতে ভালো গরুটাকে চয়ন করেছেন, মনোনীত করেছেন, তাকে সবচাইতে ভালো ঘাস খাইয়েছেন, সেই দুধ দিয়ে তিনি ননি তৈরি করছেন, মাখন থেকে দই থেকে মাখন তুলছেন, আর কিছু দই আবার কিছু দুধ আবার একদিনে তো ইয়ে হয় না, দই হয় না, দইতে জাল দিয়ে পাততে হয়, তারপরে দই হয়, আর যে নতুন সাপ্লাই যে দুধটা এসছে সেটা উনুনে বসানো আছে, জাল দেওয়া হচ্ছে দুধটা। এমন সময় কৃষ্ণ, কৃষ্ণের বয়স তখন কত কার মনে আছে? 4 বছর। হ্যাঁ, কৃষ্ণ তখন এসছে, এসে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। তো মা যশোদা দেখে, মা যশোদা তখন হৃদয়টা স্নেহে আপ্লুত হয়েছে, তিনি কৃষ্ণকে দধি মন্থন বন্ধ করে তিনি কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন, দুধ খাওয়াতে শুরু করেছেন, আর কৃষ্ণও মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছে। তেমন সময় হঠাৎ মা যশোদার মনে হলো, আরে দুধটা তো জাল দেওয়া হচ্ছে, ওটা তো হয়তো এখন উবলে পড়বে। তো মা যশোদা কৃষ্ণকে নামিয়ে রেখে ওই দুধটা সামলাতে গেছে। কৃষ্ণ মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছিল, আর হঠাৎ আচমকা এরকম মা ওকে ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, কৃষ্ণ একটু আশ্চর্য হয়ে অভিমান মতো হলো, তারপরে রাগ হলো খুব, দেখো আমি কত আনন্দ সহকারে মায়ের দুধ খাচ্ছিলাম, আর মা কি করলো, ওই দুধ সামলাতে চলে গেল। আর ওই দুধটাও তো আমারই জন্য, আমারই জন্য দুধ থেকে দই করে মাখন তোলা হবে, তো কি ওটার কি দরকার ছিল, আমি তো তোমার তোমার দুধ খাচ্ছিলাম, হ্যাঁ, আর আমাকে এইভাবে ফেলে তুমি চলে গেলে। কৃষ্ণের খুব রাগ হলো, কিছুক্ষণ কাঁদলো বসে বসে, হ্যাঁ দেখো আমার মা আমাকে এইভাবে ফেলে দিয়ে চলে গেল। তারপরে রাগের বসে কৃষ্ণ কি করলো, একটা পাথর ছিল, সেই পাথরটা ছুঁড়ে মারল সেই দইয়ের মন্থনের যে মটকাটা, সেই মটকাটা, মটকাটা ভেঙে গেল, তার মধ্যে দই দুধ মাখন, দুধ নয় দই দুধ মাঠা সব সারা ঘরে ছড়িয়ে গেল। তারপরে কৃষ্ণ গেল পাশের ঘরে, যেখানে মাখনগুলো শিকায় ননিগুলো রাখা ছিল, তো অনেক উঁচুতে আছে, অন্যান্য সময় কি করে, অন্য ভক্ত বন্ধুদের কাঁধে চড়ে তারপরে ওগুলো নামায়, এখন তো বন্ধুরাও নেই, একা। তো কৃষ্ণ কি করল, একটা উদুক হল, যাতে ইয়ে পেশাই হয়, হ্যাঁ উদুক হল, ওগুলো তো তোমরা জানো না, এখন তো পেশাই তো গম ভাঙার কলে তৈরি হয়, গম পেশাই, তো সেই উদুক হলটাকে উল্টে দিয়ে তার উপরে দাঁড়িয়ে দুধটা চুরি মাখনের ইটা চুরি করতে যাচ্ছে। এমন সময় মা যশোদা ওই ঘরে এসেছে দুধটাকে সামলে, এসে দেখে ঘরে লঙ্কা কাণ্ড হয়ে গেছে, সমস্ত ঘর ওই দইয়ের যে মাঠা ছাঁচ ওটাতে ভরে গেছে, ঘরের ওই মাটির টুকরোগুলো ছড়িয়ে আছে, মাটি ভাঙা ওই মটকার টুকরোগুলো ছড়িয়ে আছে। তো মা যশোদা ভাবলো এটা নিশ্চয়ই কৃষ্ণের কাজ। তখন মা যশোদা ভাবলো ছেলেটাকে একটু শাসন না করলে নয়, তো ওখানে ওই যে ননিকে আলাদা আলাদা করা হয় সে একটা ছড়ি আছে, সেই ছড়িটা তুলে নিয়ে ঠিক আছে গেছে গেছে পাশের ঘরে গিয়ে যখন গেলেন তখন দেখে কৃষ্ণ ওই উদুখলের ওপরে দাঁড়িয়ে ননি চুরি করার উপক্রম করেছে, আর মাকে আসতে দেখে কৃষ্ণ সেই উদুখল থেকে ঝাঁপ দিয়ে পড়ে দৌড়ে পালিয়েছে। মনে আছে এই বর্ণনাটা, যশোদাভি অলুখলাদ ধাবমানম, যশোদাকে আসতে দেখে অলুখল থেকে উদুখল থেকে লাভ দিয়ে ধাবমানম দৌড়ে পালিয়েছে, আর মা যশোদা ছুটেছে তার পেছনে। তারপরে কিছুক্ষণ পরে ছোটার পরে কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে ফেলে তখন কৃষ্ণ, যখন মা ধরে ফেলেছে তখন কৃষ্ণ ভয়ে কাঁদতে শুরু করেছে, আর তার দু হাত দিয়ে চোখের জল মুছছে। রুদন্তং মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করাম ভোজ যুগ্মে ন সাতঙ্ক নেত্রম। করাম ভোজ, তার দু হাত দিয়ে করাম ভোজ যুগ্মে ন সাতঙ্ক নেত্রম, ভয়ভীত চোখ দিয়ে, চোখ দিয়ে সে জল পড়ছে, কাঁদছে। তো মা যশোদা দেখলো ওই ছড়িটা দেখে ও ভয় পেয়ে গেছে, তো ওকে এত ভয় দেখানো উচিত না, ছড়িটা ফেলে দিয়েছে। তো মা যশোদা ভাবলো যে এত দুরন্ত হয়ে গেছে, একে কিছু শাসন না করলেই নয়। তো মা যশোদা ভাবলেন ঠিক আছে, যে উদুখলের ওপর দাঁড়িয়ে তুমি ননি চুক্তি করতে গিয়েছিলে সেই উদুখলে আমি তোমাকে বেঁধে রাখব। মা যশোদা একটা দড়ি নিয়েছে, দড়ি নিয়ে কৃষ্ণকে বাঁধছেন। দাম মানে দড়ি কোথায় বাঁধছেন? উদরটাকে বাঁধছেন। সেই সূত্রে কৃষ্ণের কি নাম হলো? দামোদর। কিন্তু দেখছেন যে সেই দড়িটা দু আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে, তিনি আরো দড়ি আনলেন। কিন্তু সবকটা যতবারই মারতে যাচ্ছেন, যত বড় দড়িই হোক না কেন, দু আঙ্গুল শর্ট পড়ে যাচ্ছে। তো এইভাবে প্রথম কথা হচ্ছে যে এর আগে কিন্তু মা যশোদা দেখেছেন কৃষ্ণ এক সময় মাটি খেয়েছিল, বলরাম এসে অভিযোগ করেছে মা কৃষ্ণ মাটি খাচ্ছে, খাচ্ছিল। কৃষ্ণ বলছে না আমি মাটি খাইনি। তো বলরাম বলছে না দেখো সকলকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ বলছে সব ওরা চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে, সব দল পাকিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমি মাটি খাইনি। তো মা যশোদা বললেন দেখি তো ঠিক আছে, তোমার মুখটা খোলো। যখন কৃষ্ণ মুখটা খুলল তখন মা যশোদা কি দেখলেন? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের ভেতরে। তাহলে যার উদরে সারা জগৎটা স্থিত, তার উদরটা কে বাঁধতে পারে? এটি এটি হচ্ছে ভগবানের অপূর্ব লীলা। তো এইভাবে বাঁধবার চেষ্টা করছে, কত দড়ি, বাড়িতে 90,000 গরু, সুতরাং বাড়িতে যে কত দড়ি আছে গরু বাঁধার সহজে অনুমান করা যায়, কিন্তু কিছুতেই মা যশোদা বাঁধতে পারছে না, যতই ইয়ে করছেন দু আঙ্গুল শর্ট। তো এইভাবে যশোদাও একেবারে ইয়ে হয়ে গেছে, বদ্ধপরিকর, বাঁধবই ওকে আজকে আমি। আর এইভাবে চেষ্টা করতে 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 মা যশোদা ঘর্মাক্ত কলেবর, ঘেমে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো কৃষ্ণ বললেন মা তো অনেক ঘেমে গেছে, ক্লান্ত হয়েছে, এখন ধরা দিয়ে দি। তো মা যশোদা কৃষ্ণকে বাঁধলেন। তো কিভাবে বাঁধলেন? দড়ি দিয়ে বাঁধলেন না ভক্তি দিয়ে বাঁধলেন? ভক্তিবদ্ধম, দড়ি দিয়ে নয়, ভক্তি দিয়ে মা যশোদা কৃষ্ণকে বাঁধলেন। তো বেঁধে সেই উদুখলের সঙ্গে বেঁধে রাখল, গিয়ে তারপর বাড়িতে অন্যান্য কাজ কাজে চলে গেলেন মা যশোদা। আর কৃষ্ণ এই বাঁধা অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? কৃষ্ণ একেবারে ইয়ে হয়ে গিয়ে বোর্ড, কৃষ্ণ কি করলো তখন? ওই উদুখলটাকে উল্টে ফেলে দিল, আর সে তখন উদুখলটা টানতে লাগলো। তো এটা যেন একটা নতুন খেলা কৃষ্ণ আবিষ্কার করলো, উদুখল টানা খেলা। আর এইভাবে খলটা ওটা টানতে টানতে সারা উঠোনে কৃষ্ণ চক্কর দিচ্ছে। ইতিমধ্যে সব ছেলেরাও জমা হয়েছে, ওরাও বলছে কৃষ্ণকে খুব উৎসাহ দিচ্ছে, কৃষ্ণ আরো জোরে আরো জোরে চল। তখন এইভাবে কৃষ্ণ কিছুক্ষণ উদুখলটা নিয়ে চক্কর মারল উঠানে অঙ্গনে। ওইখানে দুটো জমল অর্জুন গাছ ছিল, দুটো অর্জুন গাছ ছিল, বিশাল অর্জুন গাছ। তো কৃষ্ণ ভাবল এই দুটো গাছের মধ্যে দিয়ে আমি চলে যাই। তো কৃষ্ণ চলে গেছে কিন্তু ওই উদুখলটা আটকে গেছে। তো কৃষ্ণ টানল, টানতে টানার ফলে সেই গাছ দুটো উপরে পড়ে গেল, গাছ দুটো উপরে পড়ে গেল। সে প্রচণ্ড শব্দ করে গাছ, মা যশোদা ছুটে এসছে, সকলে ছুটে এসছে, কি হলো কি হলো। মা যশোদা দেখলেন কোনো ঝড় নেই, বায়ু নেই, বাতাস নেই, ঝঞ্ঝা নেই, কিভাবে গাছ দুটো উপরে পড়ে গেল। তখন ছেলেরা বলল, আর একটা ইয়ে, মা যশোদার মনে তখন শঙ্কা, একটা ভয়, ছেলেটার কি হলো, ওর তো গাছে চাই এইরকম গাছটা পড়লো, ওতে ও তো এই আঘাত পায়নি। তো মা যশোদা দেখলেন যে কৃষ্ণ নিশ্চিন্তে দুটো গাছের মাঝখানে বসে আছে উদুখল বাঁধা অবস্থায়। তখন বাচ্চা ছেলেরা যারা ছিল, হ্যাঁ, তারা বলল কি হয়েছিল, বলে এইভাবে কৃষ্ণ খেলছিল, কৃষ্ণ যে দুটো জমল গাছের মধ্যে দিয়ে যখন গেল, যে ফাঁকটা আছে সে ফাঁকটা দিয়ে কৃষ্ণ গলে গেছে, কিন্তু ইয়েটা আটকে গেছে উদুখলটা, আর ওই কৃষ্ণ যখন টানলো গাছ দুটো পড়ে গেল। আর শুধু তাই নয়, গাছ দুটো পড়ার সঙ্গে সঙ্গে দুজন অপূর্ব সুন্দর নানা অলঙ্কারে বিভূষিত দুজন ব্যক্তি সেখান থেকে বেরিয়ে এলো। এসে হাত জোড় করে তারা কৃষ্ণকে অনেক কিছু বলল, বলে তারপরে ওরা চলে গেল গগন মার্গে। সকলে ভাবল, কেউ ভাবল যে এই বাচ্চাগুলো কি সুন্দর গল্প তৈরি করতে শিখে গেছে। আবার কেউ ভাবল যে কৃষ্ণের পক্ষে তো সবই সম্ভব, ছোটবেলা থেকেই দেখছি কৃষ্ণ সমস্ত অদ্ভুত সমস্ত কার্যকলাপ, এই কৃষ্ণ নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি, এই কৃষ্ণ হয়তো স্বর্গের কোনো দেবতা, এই কৃষ্ণ হয়তো স্বয়ং ভগবান নারায়ণ, এইভাবে তারা ভাবতে লাগল। আর এই যে দুজন গাছ থেকে বেরোলো, তারা কে? তারা কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। তারা নারদ মুনির অভিশাপে গাছ হয়ে জন্মেছিল। জোরে জোরে বেজে ঘোষণা করছে, আগামীকাল প্রসাদের ভারটা আমি বহন করব। সেই ভাগ্যবান ব্যক্তিটি কে? হাত তুলবে না, তোমার পাশের লোকটি হাত দেখিয়ে দেবে। তুমি হাত তুলেছ? তোমার ফোনটা কোথায়? হ্যাঁ, নেই? তাহলে কি করে হলো শব্দটা? তার মানে তুমি কালকে স্পন্সর করবে? আচ্ছা, তোমার মা কোথায়? মায়ের পারমিশন নিয়েছ? ঠিক আছে, তোমার ছেলে কি বলছে? যাই হোক, ও প্রক্সি দিচ্ছে, অন্যের সৌভাগ্যটাও কেড়ে নিচ্ছে, তাই না? যাই হোক, যদি স্পন্সর না করতে চাও তাহলে দয়া করে ফোনটা বন্ধ করে রেখো, আজকের দিনটা আমি মাফ করে দিলাম। কালকে আমি বলবো যে তোমার পাশের লোক যদি না তোমাকে ইয়ে করে দেখিয়ে দেয় তাহলে ওকে স্পন্সর করতে হবে। তো এইভাবে কৃষ্ণ তার শৈশব লীলা বিলাস করছিলেন। এই ছেলে দুটিকে কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। তারা কুবেরকে তোমাদের কার কার জানা আছে কুবেরকে? কুবের হচ্ছে স্বর্গের দেবতাদের কোষাধ্যক্ষ। স্বর্গের দেবতাদের যত সম্পদ সেটা কুবের আগলে রাখে। তার মানে বুঝতে পারছো কুবেরের কত ধন সম্পদ? বাংলাতে একটা কথা বলেন না, ধন কুবের, যারা খুব ধনী তাদের বলা হয় ধন কুবের, কুবেরের মতো তার সম্পদ। অবশ্য কুবেরের তুলনায় তাদের সম্পদ কিছুই নয়, হ্যাঁ সেই যেই জড়জগতে। যাই হোক, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে ধনী ব্যক্তির পুত্ররা যেরকম উচ্ছৃঙ্খল হয়ে যায় অনেক সময়, তো কুবেরের এই দুপুত্রের সেই অবস্থা হয়েছিল। তারা নেশা করে উন্মত্ত হয়ে স্বর্গের অপ্সরাদের নিয়ে সরোবরে জলক্রীড়া করছিল, আর সেই সময় নারদ মুনি সেখানে এসেছিলেন। তো নারদ মুনিকে দেখে সেই অপ্সরারা সঙ্গে সঙ্গে তারা উঠে এসে লজ্জা নিবারণ করার জন্য তাদের কাপড় পরে নিয়েছিলেন। কিন্তু নলকুবের আর মণিগ্রীব কুবেরের এই দুটো ছেলে এমনই নেশায় করে চুর হয়েছিল যে তাদের কোনো বাহ্য জ্ঞান ছিল না, তারা সেই নগ্ন অবস্থাতেই ওখানে নারদ মুনির সামনে দাঁড়িয়েছিল। তখন নারদ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের স্বর্গে থাকার যোগ্যতা তোমাদের নেই, তোমরা যাও মর্তলোকে গিয়ে দুটো গাছ হয়ে জন্মাও, উলঙ্গ হয়ে থাকো, তখন আর কাপড় চোপড় পরার কোনো প্রয়োজন হবে না, আর ওই ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি সব সময় এইভাবে দাঁড়িয়ে থাকো। তখন তাদের টনক নড়ল যে আরে কি, এ তো আমরা অভিশপ্ত হলাম, কি করে আমি নারদমুনির পায়ের পড়ে তারা ক্ষমা ভিক্ষা করলো, একবার ক্ষমা করে দিল। নারদমুনি বললেন, দেখো যে কথাটি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে সেটা ফলপ্রসূ হবেই হবে, তবে তোমরা নন্দ মহারাজের গৃহে দুটো গাছ হয়ে ঝাঁক জন্মাবে এবং কৃষ্ণ যখন আসবে দাপরে লীলা করতে, তখন কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। এইভাবে নারদ মুনির কৃপায় নলকুবের আর মণিগ্রীব কুবেরের দুই পুত্র উদ্ধার লাভ করেছিল। আবার আমরা তাহলে দামোদরাষ্টকে চলে যাব। কুবের আত্মযৌবদ্ধ মূর্তৈব যদ্বত তয়ামোচিত ভক্তি ভাজৌ কৃত চ তথা প্রেম ভক্তিং সকাংমে প্রযচ্ছ নমক্ষে গ্রহ মেস্তি দামোদরেহ। হে ভগবান, তুমি কুবেরের দুই পুত্রকে কুবের আত্মযৌবদ্ধ মূর্তৈব যদ্বত যেভাবে তুমি মুক্ত করেছিলে, তয়ামোচিত ভক্তি ভাজৌ কৃত চ, তুমি সেইভাবে আমাদের উদ্ধার করো, আমাকে উদ্ধার করো ভক্তির প্রভাবে। এইভাবে তথা প্রেম ভক্তিং সকাংমে প্রযোজ্য, তোমার প্রেম ভক্তি দান করো আমাদের, আমাকে, আমি নমক সে গ্রহ মিস্তি দামোদরে, হে দামোদর আমি তোমার কাছে মোক্ষ বা মুক্তি কামনা করি না। এইভাবে ভগবান তার দামোদর লীলা বিলাস করেছিলেন। একদিন কৃষ্ণ আর গোপবালকেরা যমুনার তীরে গাভী চড়াচ্ছেন, হঠাৎ দেখলেন অনেকগুলো গাভী যমুনার জল খাওয়া মাত্রই প্রাণত্যাগ করল। কি হয়েছে? আরো দেখা গেল যে পাখিগুলো যে উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার সময় ওগুলি ওই যমুনার ওপর দিয়ে ওড়ার সময় মরে যমুনার জলে পড়ে যাচ্ছে। যমুনায় কালীয় নাগ তার বিষের প্রভাবে কালীয় সমস্ত যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছিল, এমনকি এই তার বিশেষ ক্রিয়ার, বিশেষ ক্রিয়ার ফলে পাখিরা যে উড়ে যাচ্ছে সেগুলি ওই বিশ্বের শ্বাস নেওয়ার ফলে তারাও মরে যাচ্ছে, এমনভাবে বিষাক্ত হয়েছে যমুনার জল। এটা কালিয়ের প্রভাবে। কৃষ্ণ ভাবলেন ঠিক আছে, তার দৃষ্টিপাতের দ্বারা তিনি সমস্ত যারা যে সমস্ত গাভী এবং গোপাল প্রাণত্যাগ করেছিল তাদেরকে তিনি পুনরুজ্জীবিত করলেন। করে সেখানে তে একটা কদম্ব গাছ ছিল যমুনার পাড়ে, সেই কদম্ব গাছটিতে তিনি উঠলেন, উঠে যমুনার জলে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে যমুনায় সাঁতার কাটছেন, আলো ইয়ে করে, আলোড়ন করে, শব্দ করে। তখন সেই যমুনার জলে কালিও ছিল, বিশাল নাগ, সে কালিও এসে বিরক্ত হয়ে, কে এইভাবে আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে এইভাবে আচরণ করছে, তো এই আমার জলে এসে এইভাবে জলক্রিয়া করছে, চলো আমি তাকে দেখব। তো কালি এসে তখন কৃষ্ণকে বেষ্টন করল, আর এদিকে বালকের দেখছে যে কৃষ্ণকে কালি এইভাবে জড়িয়ে ধরেছে তার কুণ্ডলিতে। তারা গিয়ে ছুটে খবর দিল বৃন্দাবনে, সকলে ছুটে এলো, সকলে এসে দেখে যে কালিয়ার কবলে কুণ্ডলিবদ্ধ অবস্থায় কৃষ্ণ অচেতন হয়ে পড়ে আছে। তখন সকলে এই দৃশ্য দেখে সকলেই তো অত্যন্ত মর্মাহত। কৃষ্ণের লীলাটি এরকমই, যখন এরকম বিপদাগ্রস্ত অবস্থা হচ্ছে তখন সকলে মনে করছে যে কৃষ্ণের কোনো, কৃষ্ণের এখন হয়তো প্রাণ সংশয় হলো। সাধারণ মানুষ যেমন মনে করে তারাও কৃষ্ণের বেলাতে সেরকমভাবেই মনে করছিল যে সাপের কবলে না জানি কৃষ্ণের কি হবে, ও হয়তো মরে যাবে। তখন বলরাম তাদের আশ্বাস দেন, তোমরা ভয় পাচ্ছ কেন, কৃষ্ণকে কে কি করবে, তুমি দেখো কৃষ্ণ কি করে। এখন নন্দ মহারাজ জলে ঝাঁপ দিতে যাচ্ছে, মা যশোদা মূর্ছিত হয়ে পড়েছে, গোপীদের তো কথা নিয়ে কাঁদতে কাঁদতে তারাও মূর্ছিত হয়ে পড়েছে কৃষ্ণকে এইভাবে দেখে। তখন কৃষ্ণ কি করলেন, বলরাম কৃষ্ণকে প্রবোধ দিলেন, বল কৃষ্ণ মানে কৃষ্ণ তোমার লীলার একটা লিমিট থাকা উচিত, দেখো সকলের কি অবস্থা হয়েছে তোমার জন্য, তা এখন তুমি কি কিছু করবে এর প্রতিকার স্বরূপ। তখন কৃষ্ণ কি করল, তার শরীরটাকে বাড়াতে শুরু করল। এখন কালিয়ে জড়িয়ে ধরেছিল, এই কৃষ্ণের শরীর বাড়াতে থাকলো, তখন কালিয়ের মনে হলো তার সমস্ত যে হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে কৃষ্ণের শরীর বাড়াবার ফলে। কালিয়ে তখন কৃষ্ণকে ছেড়ে দিল, কৃষ্ণ তখন কালিয়ার মাথায় উঠে নাচতে শুরু করল। কালিয়া কৃষ্ণকে দংশন করার জন্য যেই মাথা তুলছে, কৃষ্ণ কি করছে, কৃষ্ণ সেই মাথাতে পদাঘাত করছে। এইভাবে কালিয়া মাথা তুলছে, কৃষ্ণ এক লাথি মারছে মাথায়, দেখে মনে হচ্ছে কৃষ্ণ যেন কালিয়ার মাথায় নাচছে, কৃষ্ণ নাচছে আর নাচতে নাচতে কালিয়ার মাথায় পদাঘাত করছে, আর তার ফলে এক একটা পদাঘাতে কালিয়ার মনে হচ্ছে যেন শত শত বজ্রঘাত হচ্ছে তার মাথায়। ওর মরমরা অবস্থা, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, একেবারে স্তিমিত হয়ে গেছে। তখন কালিয়ার পত্নীরা, নাগকন নাগপত্নীরা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, প্রভু তোমার এই অবোধ বৃত্তটিকে তুমি ক্ষমা করো। এইভাবে কালিয়ার স্ত্রীরা নাগপত্নীরা সুন্দরভাবে কৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। এখন এই নাগপত্নীর কৃপায় কৃষ্ণ কালিয়াকে ছেড়ে দিলেন, কিন্তু কৃষ্ণ কালিয়াকে বললেন যে তুমি আর এখানে থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাবে? রমনক দ্বীপে যাও। তখন কালিয়া সপরিবারে কৃষ্ণকে প্রণাম করে রমনক দ্বীপে চলে গেল। কালিয়ার একটা ভয় ছিল যে যেই জন্য কালিয়া যমুনার আশ্রয় নিয়েছিল, যে গরুর ওকে খেয়ে ফেলবে। গরুর সঙ্গে নাগরাজের একটা চুক্তি হয়েছিল। গরুর খাদ্য কি? গরুর কিন্তু চারটে নিয়ম পালন করে না। এই মিট ইটিং ব্যাপারটা গরুর কে পালন করতে হয় না। এটা ভগবানের কাছে গরুর বর চেয়েছিল। গরুরের মা আর তার সতীন, বিনতা হচ্ছে গরুরের মা, আর তার কশ্যপের এক স্ত্রী হচ্ছে বিনতা, আরেক স্ত্রী হচ্ছে কদ্রু। কদ্রুর ছেলেরা হচ্ছে সাপ, আর বিনতার ছেলে, দুই ছেলে, গরুর আর অরুণ। তো সতীনে যেরকম হয় এদের বেলাও তাই হয়েছিল, ঝগড়া, একে অপরকে দেখতে পারে না। তো একদিন তারা সূর্যের রথের নিয়ে আলোচনা করে বলছিল যে, বিনতা বলল রথের ঘোড়াগুলির রং সাদা। কদ্রু বলল না না, রংটা কালো। তো বিনতা যখন তার ছেলেদের কাছে গিয়ে বলল, কি হয়েছে? আচ্ছা, এত বলা সত্ত্বেও তোমরা শোনো না কেন? বলা হলো যদি না জানো কিভাবে বন্ধ করতে হয়, পাশে যা আছে তাকে জিজ্ঞাসা করো। কার কার ফোন আছে দেখি, হাত তোলো তো, কার কার ফোন আছে? কার কার ফোন সাইলেন্ট মোডে নেই বা অফ করা নেই, বা জানো না কিভাবে সাইলেন্ট মোড করতে হয়, হাত তোলো। তাহলে ফোনগুলি কি আপনার থেকে বাজছে? হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তোমরা একটু ইয়ে করো, এটা যে কথাগুলি বলা হয় সেগুলো শুনো। কদ্রু তার ছেলেদের গিয়ে বলল যে এরকম একটা ইয়ে হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, সূর্যের ঘোড়ার রং সাদা না কালো? কদ্রু বলল আমি তো বলেছি সূর্যের ঘোড়ার রং কালো। তো সাপেরা তখন বলল, মা মস্ত বড় ভুল করেছ, সূর্যের ঘোড়ার রং সাদা। আর চুক্তি ছিল যে হারবে তাকে অন্যের দাসী হয়ে থাকতে হবে। তো বললো তাহলে আমাকে তো বিনতার দাসী হয়ে যেতে হবে এখন, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। তখন সে সাপেরা কি করলো, সাপেরা সব গিয়ে ওই ঘোড়াগুলিকে তাদের শরীর দিয়ে ঢেকে দিল, জড়িয়ে সারা শরীরে জড়িয়ে দিল, জড়িয়ে পড়ল। সাপের রং কালো, সকালবেলা যখন সূর্য উঠেছে তখন দেখা গেল যে সূর্যের ঘোড়ার রং কালো। এই সূত্রে বিনতা কদ্রুর দাসী হল। আর ছোটবেলায় গরুরকে নিয়ে ওরা নানা রকম ইয়ে করে, যে দাসী পুত্র রূপে আচরণ করে, এই করো আমাদের জন্য, ওই করো আমাদের জন্য। আর গরুরও এইভাবে ভাবে আমি তো দাসীর পুত্র। তো একদিন ওর মাকে জিজ্ঞাসা করলো যে, মা কেন আমাকে এরকম আচরণ করে? তো ওর মা সেই সমস্ত ঘটনাটাকে বললো। তো গরুর বলল, ঠিক আছে, তাহলে আমি গিয়ে ওদেরকে বলি কি করলে তারা তোমার দাসত্ব মোচন করবে, দাসিত্ব মোচন করবে। তখন তারা বলল, ঠিক আছে, তুমি যদি স্বর্গ থেকে আমাদের অমৃত এনে দিতে পারো তাহলে তোমার মায়ের দাসিত্ব মোচন হবে। তখন গরুর তাই করেছিল। অমৃত নানা অত্যন্ত সংগোপনে রাখা হয়েছিল, কিন্তু গরুর সেখান থেকে সেই অমৃত নিয়ে এসেছিল, অমৃত ভাণ্ড। ইন্দ্র তখন গরুরকে বজ্রাঘাত করেছিল, যদিও বজ্র গরুরকে কিছুই করতে পারত না, কিন্তু যেহেতু বজ্র দধিচির অস্থি দিয়ে তৈরি হয়েছে, তাই দধিচি মুনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গরুর একটা পাখা ফেলে দিয়েছিল। সেই বজ্রকে, সেই বজ্রটা সেই পাখাটিকে আঘাত করেছিল, মানে গরুর একটা পাখা সেটাও বজ্রকে প্রতিহত করতে পারে। তো এইভাবে গরুর তার দাস মায়ের দাসিত্ব মোচন করেছিল। এই সূত্রে এই যে তারা এইভাবে প্রতারণা করে মায়েরকে এইভাবে প্রতারণা করে দাসিতে পরিণত করেছিল, সেই জন্য গরুর প্রচণ্ড রাগ হয়েছিল। এবং গরুর তখন ভগবানের কাছে কি প্রার্থনা করেছিল, যে সাপ যেন আমার ভক্ষণ হয়, সাপ আমাদের খাওয়া, আমার খাওয়ার হবে সাপ, আমি সাপ খাব। ভগবান ঠিক আছে। আর গরুর শক্তির কথা কিরকম জানো তো, মনে আছে তোমাদের, যখন সমুদ্র মন্থনের জন্য যখন দেবতারা এবং দানবেরা সন্ধি স্থাপন করেছিল, তখন কিভাবে মন্থন হবে, কিভাবে সমুদ্র মন্থন হবে, মন্দার পর্বতকে মন্থন দণ্ড, বাসুকিকে মন্থন রজ্জু করে ক্ষীর সাগর মন্থন হবে। তো দেবতারা আর দানবেরা মিলিতভাবে মন্দার পর্বতকে তুলে নিয়ে আসছে, কিন্তু মন্দার পর্বত এত বিশাল যে সেই তাতে দেবতা এবং দানবেরা অনেকেই মারা গেল, আর অবশেষে তারা সেটা ফেলে দিয়ে আর নিতে পারছে না। তখন ভগবান কি করলেন, ভগবান এসে বাঁ হাত দিয়ে সেই মন্দার পর্বতকে তুলে গরুর পিঠে রাখলেন, গরুর ভগবান এবং মন্দার পর্বত নিয়ে ক্ষীর সমুদ্রে এলো। তাহলে দেখতে পাচ্ছ দেবতা এবং দানবের যে মিলিত শক্তির থেকেও গরুর শক্তি অধিক। কেন, কেন গরুর হচ্ছে ভগবানের ভক্ত, এইটি হচ্ছে ভগবানের ভক্তের মহিমা। তারা ভগবানের ভক্তের শক্তি আসে কোত্থেকে, ভগবানের শক্তিতে তারা আবিষ্ট হয়, তাই জন্য তাদের বলা হয় শক্তাবেশ। ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তারা অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করেন, অসাধারণ কার্য সম্পাদন করেন। তো এইভাবে গরুরকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন গরুর সাপ খায়, তখন সাপেদের রাজা বাসুকি গরুর সঙ্গে একটা চুক্তি করল, তুমি এভাবে অকাতরে ইয়ে করো না, প্রতিদিন একটা সাপকে তোমার খাদ্যরূপে আমরা পাঠাব। এখন কালিয়া এত তার ইয়ে ছিল, একদিন কালিয়ার ইয়ে পড়েছে, কালিয়ার পালা এসেছে, কালিয়াকে খাওয়া হবে, গরুর কালিয়াকে খাবে। আর তার অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী ছিল সেখানে কালিয়া কী করলো, সেগুলো খেতে শুরু করলো, ভাবলো গরুর আমাকে কী করবে। তো এই কালিয়ার সঙ্গে গরুর যুদ্ধ হলো, সেই যুদ্ধে কালিয়া একেবারে অপদস্থ হয়ে সে পালিয়ে চলে এলো যমুনায়। ও জানতো যমুনায় একটা হ্রদ আছে, যমুনার ভেতরে, সে সেখানে আশ্রয় নিল, কেননা সৌভরী মুনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যদি এখানে আসো তাহলে তোমার মৃত্যু হবে, সেই জন্য গরুর যমুনার সেই হ্রদে যেত না। কেন অভিশাপ দিয়েছিলেন? সৌভরী মুনি জলের নিচে গিয়ে তপস্যা করছিলেন, আর একদিন দেখে যে মাছেদের রাজা কে গরুর খেয়ে ফেলেছে। তখন তা দেখে সৌভরী মুনির অত্যন্ত করুণা হলো, সেই মাছেদের তারা কাঁদছে, মাছেদের রানী কাঁদছে, অন্য মাছেরা কাঁদছে, হায় আমাদের রাজাকে গরুর খেয়ে ফেলল। তখন সৌভরী মুনি গরুরকে অভিশাপ দিয়েছিল, যার যদি তুমি কখনো এখানে আসো তাহলে তোমার মৃত্যু হবে। তো কালিয়া সেটা জানত। আচ্ছা, এই সূত্রে আরেকটি ঘটনাও ঘটল, যেহেতু এইভাবে সৌভরী মুনি বৈষ্ণব অপরাধ করল, তার ফলে সৌভরী মুনির পতন হল। সৌভরী মুনি যদিও হাজার হাজার বছর ধরে তপস্যা করছিলেন ওখানে, কিন্তু একটা মৎস্য মিথুনকে, পুরুষ মাছ আর স্ত্রী মাছেরকে যৌনক্রিয়া লিপ্ত হতে দেখে তার মনে যৌন আবেদন এলো, কামভাব এলো, এবং সেখানকার রাজা মান্ধাতার কাছে গিয়ে বলল, আমি একটা প্রার্থনা আছে, আপনার কোনো কন্যাকে আমাকে দান করুন। এতদিন এত বছর জলের মধ্যে থাকার ফলে তার যে রূপটা কীরকম হয়েছিল সহজে অনুমান করা যায়। সেই এই বিভৎস রূপ, তো রাজা ভাবল একে আমি কিভাবে আমার মেয়ে রাজকন্যাকে দান করব। তো রাজা খুব বুদ্ধিমান ছিল, রাজা বলল, ঠিক আছে, আমার 50টা মেয়ে আছে, তার মধ্যে যে আপনাকে চাইবে সে আপনাকে বিয়ে, তাকে আপনি বিয়ে করতে পারেন। তো সৌভরী মুনিও বুঝতে পারল যে কি হয়েছে, কি ব্যাপার, বললো ঠিক আছে। তার যোগের বলে সে এত সুন্দর একটা রূপ গ্রহণ করলো যে সে 50টা মেয়ে দেখে মোহিত হয়ে গেছে, সকলেই তাকে বিয়ে করতে চায়। তো রাজা প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাকে বিয়ে করতে চাইবে তুমি তাকে বিয়ে করতে পারবে। এইভাবে সৌভরী মুনি 50টি রাজকন্যাকে বিবাহ করেছিল। তো এইটি হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। পরে অবশ্য বুঝতে পারে নিজের ভুল, তারপরে সেই সমস্ত রাজকন্যাদের ছেড়ে গিয়ে আবাসে তপস্যায় বসেছিল। তো এইটি পেছনকার কাহিনী। তো কালিয়া এর গরুরের ভয়ে তো কৃষ্ণকে বলল, আমি তো গরুরের ভয়ে আমি তো ওখানে যেতে পারি না, ও তো এসে আমাকে খেয়ে ফেলবে, ও আমাকে ওর সঙ্গে আমার শত্রুতা হয়েছে। কৃষ্ণ যখন প্রতিশ্রুতি দিলেন যে তোমার মাথায় যে আমার পায়ের ছাপ আছে তা দেখে গরু তোমাকে কিছু করবে না, এইভাবে ভগবানের এই লীলার মাধ্যমে সকলেরই মনস্কামনা পূর্ণ হয়ে গেল। এইভাবে ভগবান কালিয়া দমন করলেন। এখানে আরেকটা খুব সুন্দর ঘটনা আছে, এই ঘটনাটি অবশ্য শ্রীমদ ভাগবতে নেই, যে কিন্তু পরের ঘটনাটি আছে। কৃষ্ণ একদিন কি হচ্ছে, কারো কি ইয়ে বাজছে না বাইরে কোথাও বাজছে, এটা অত্যন্ত বিরক্তিকর, এটা কি সত্যি সত্যি মোবাইল ফোন বাজছে না কিছু বাজছে, এখানে কোনো ঘন্টা বাজছে কি? যাই হোক, তো কৃষ্ণ গোপ সখারা সকালে খুব ভোজন করেছে, বনভোজন করেছে, তো ওরা একটা বনের মধ্যে ছিল। সেই তো তারা বলছে, কৃষ্ণ আমাদের তো খুব জল তেষ্টা পেয়েছে, যমুনা তো অনেক দূরে, কি করি আমরা? কৃষ্ণ বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তো কৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করলো, আর সেই বাঁশির শব্দ শুনে সেখানকার সমস্ত পাথরগুলি গলে গেল, পাথরগুলি গলে জল হয়ে গেল, সেই জল একটা সরোবর সৃষ্টি করলো। সেখানে সঙ্গে সঙ্গে পদ্ম ফুল ফুটলো, রাজহংসেরা কেলি করতে শুরু করলো। তখন কৃষ্ণ বললো, দেখো কাছে কোথাও জলাশয় আছে, গিয়ে ওখান থেকে জল খাও তোমরা। তো এইভাবে কৃষ্ণ এক সরোবর সৃষ্টি করেছিলেন। তারপরে তারা সারাদিন খেলল, খেলার পরে তারা ভাবছে, কৃষ্ণকে বললো, কৃষ্ণ সকালে তো খুব খেয়েছি, কিন্তু এই যে এতক্ষণ খেলাধুলো করেছে পরিশ্রমের ফলে সব হজম হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে তো অনেক দেরি হবে, তো কি করি এখন বলো। কৃষ্ণ বলল, ঠিক আছে, কাছেই অঙ্গিরস মুনি যজ্ঞ করছে তার সমস্ত শিষ্য সাধকদের নিয়ে, তো তুমি সেখানে যাও, গিয়ে বলো যেখানে কৃষ্ণ বলরাম আছে, আমরা ক্ষুধার্ত হয়ে এসেছি, কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে এখান থেকে তোমাদের এখানে কিছু খাবার দেওয়ার জন্য। তোরা যখন সে কথা বলেছে, সেই ঋষি এবং ব্রাহ্মণেরা খুব হয়েছে ক্রোধিত হয়ে বলছে, কি যজ্ঞ এখনো পূর্ণ হয়নি আর তোমরা এখন যজ্ঞের খেতে চাইছ, এই সমস্ত অশিক্ষিত গ্রাম্য বালক তোমরা, তোমরা জানো না। তো ওরা গিয়ে কৃষ্ণকে বলল সে কথা, সে কথা শুনে বলরাম একেবারে ক্রোধে অগ্নিশর্মা বলছে, আমি এখনই গিয়ে ওদের পদাঘাতে সমস্ত ওদের যজ্ঞ পণ্ড করে সবকিছু আমি নিয়ে কেড়ে নেব, আর দেখি কে বাধা দেয় তোমাদের খেতে। তো কৃষ্ণ বললেন, বলরাম এভাবে ক্রোধিত হয়ে না, ব্রাহ্মণদের বিরুদ্ধে ক্রোধ করাটা ঠিক নয়, হ্যাঁ, কেন ব্রাহ্মণদের অভিশাপে নানা রকম অমঙ্গল হতে পারে। এইভাবে যাই হোক কৃষ্ণ বলরামকে নিরস্ত করল, করে গোপদের গোপশাখাদের বললেন যে ঠিক আছে তোমরা যাও, ওই ব্রাহ্মণদের পত্নী যারা তাদের কাছে তোমরা যাও, গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে তোমাদের কিছু আমাদের কিছু খাবার দিতে। তোরা সব ওই দ্বিজপত্নীরা রান্না করছিল নানা রকম যজ্ঞের আয়োজন করে যজ্ঞের সামগ্রী রূপে। তো তারা যখন বলল যে কৃষ্ণ বলরাম আমাদের পাঠিয়েছে, শোনা মাত্রই, ও কৃষ্ণ বলরাম কোথায়, কৃষ্ণ বলরাম এখানে, চলো চলো আর এই খাওয়ার চলো সব নিয়ে আমরা কৃষ্ণ বলরামের কাছে যাই, কৃষ্ণ খাওয়ার চেয়েছে ওর সখাদের জন্য। তো সমস্ত রান্নার যেন রান্নাবান্না যা করেছিল সব নিয়ে তারা ওখানে চলেছে। তো সব ব্রাহ্মণেরা তা যারা যজ্ঞের আয়োজন করছিল তারা সব করে অত্যন্ত হয়ে গেছে, সমস্যায় পড়েছে, যে কী করছো তোমরা, এগুলো চলে নিয়ে যা নিয়ে চলে যাচ্ছ, এখানে যজ্ঞ হয়নি এখনো, যজ্ঞের পরে তারপরে ব্রাহ্মণদের খাওয়াতে হবে, তারপরে এই সমস্ত গোপেদের খাওয়ানো হবে। তো ব্রাহ্মণ কৃষ্ণ বলে কি বলল, তোমাদের এই যজ্ঞ টজ্ঞ সব পণ্ড যাক, জলাঞ্জলি তোমাদের যজ্ঞে, কৃষ্ণ বলরাম এসছে ওদের কাছে আমরা যাব। তাহলে আমরা কি শিক্ষা পাচ্ছি, যজ্ঞ যাজ্ঞিক ব্রাহ্মণেরা যেটা জানতো না যজ্ঞ পত্নীরা সেটা জানত, যে চরমে সমস্ত যজ্ঞের ফল ভোক্তা কে, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুর এবছ, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভোক্তারং যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ। এখন কৃষ্ণ যখন চাইছে তখন অন্য সমস্ত যজ্ঞের এই আনুষ্ঠানিক করে কি লাভ, কৃষ্ণের কাছে নিয়ে চল। তো এইভাবে যজ্ঞপত্নীরা সমস্ত খাওয়ার নিয়ে কৃষ্ণের কাছে এলো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যোগ্য পত্নীরা। তারপরে এখানে আবার এর বর্ণনা আছে যে তো তারপরে যাজ্ঞিক ব্রাহ্মণেরা বুঝতে পারল তাদের ভুলের কথা। কৃষ্ণ বলরামই হচ্ছে সমস্ত যোগের যোগ্যের ভোক্তা। তখন তারা তাদের পত্নীদের বলল যে তোমাদের কাছে আমরা আজকে একটা শিক্ষা পেলাম, তোমরাই এখন আমাদের গুরু হলে। বলরাম আচ্ছা একদিন এরকম আরেকদিন এই গোপ সখারা কৃষ্ণকে বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে। তো আর কেউ বলল যে এখানে কাছে একটা তালবন আছে, সেখানে অনেক তাল ফল ফুলে রয়েছে, চলো আমরা ওখানে গিয়ে তাল খাই। তো আরেকজন বললো না না ওখানে যেও না, ওখানে ধেনুকাসুর আছে, ওখানে যে যায় ধেনুকাসুর তাদের মেরে ফেলে। তো বলরাম বললো কে ধেনুকাসুর, ধেনুকাসুরের ভয়ে আমরা যাবো না তালবনে, চলো তো দেখি। তো সকলে সমস্ত গোপ সকরা বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো, বলরাম বলছে আমাদের আর ভয় কি। ওরা সব গেছে, বলরাম গিয়ে ওই তাল বনে সমস্ত তাল গাছগুলি তাল ফলে ভরে ছিল, পাকা তাল ফল, তার সুন্দর গন্ধ চারদিকে আমোদিত করছে। আর বলরাম গিয়ে সেই গাছগুলি ঝাঁকাতে শুরু করলো এবং সখন তাল ফলগুলি ঝাঁকা করতে শুরু করলো। এখন এই যে আওয়াজ হলো, সেই আওয়াজের ফলে ধেনুকাসুর যে সেই তালবনটাকে অধিকার করেছিল সে ছুটে এসেছে। কে এসেছে এই তাল আমার তালবনে? তখন এসে দেখে যে বলরাম এইভাবে ইয়ে করছে। তখন ধেনুকাসুর বলরামকে আক্রমণ করতে গেছে। গাধারা কি করে? ধেনুক মানে কি? ধেনুক মানে গাধা, এই অসুরটা গাধার রূপ নিয়েছিল। তো গাধারা কি করে? যখন আঘাত করে পেছনের পা দিয়ে আঘাত করে। তো যে আঘাত করতে গেছে বলরাম ওর পা দুটো ধরে মাথার উপরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলে দিয়েছে, 8 ক্রোশ দূরে গিয়ে পড়েছে, অচেতন হয়ে পড়েছে। আবার উঠে এসছে, উঠে এসে আবার বলরামকে আক্রমণ করেছে। এইভাবে কয়েকবার বলরামের সঙ্গে সংঘর্ষের পরে ধেনুকাসুরের প্রাণান্ত হলো। বলরাম তাকে মাথার উপর ঘুরিয়ে ঘুরিয়ে তার প্রাণটাকে শরীর থেকে বার করে দিয়ে তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল। এইভাবে ধেনুকাসুরকে বলরাম বধ করলেন। বলরাম অধিকাংশ অসুরদেরই কৃষ্ণ মেরেছিল, বলরাম কেবল 2-3 জনকে মেরেছে। তার মধ্যে প্রধান হচ্ছে এই ধেনুকাসুর আর প্রলম্বাসুর। প্রলম্ব কংসের আরেকটা অনুচর, সে এসছে, সেও কংসকে আশ্বাস দিয়েছে কংস আমি ওদের দেখে নেব, কোনো ভয় নেই। তো প্রলম্বাসুর এসছে কিভাবে? একটা গোপসখার রূপ নিয়ে এসেছে, একটা গোপবালকের রূপে এসে দলে ভিড়ে গেছে। আর গোপেদের মধ্যে নানা রকম খেলা হয়, একটা খেলা কি মল্লযুদ্ধ বা কুস্তি। সেই কুস্তি লড়ার ইয়ে হচ্ছে, শর্ত হচ্ছে যে যে হেরে যাবে সে বিজয়ীকে কাঁধে নিয়ে ঘোরাবে। তো প্রলম্বাসুর ঠিক করেছিল যে বলরামকে মারবো, কৃষ্ণকে তো মারা যাচ্ছে না, কেউ মারতে পারছে না কৃষ্ণকে। তো কৃষ্ণকে মারার চেষ্টা না করে বলরামকে মেরে ফেলি, আর বলরামকে যদি মারি তাহলে বলরামের বিরহে কৃষ্ণ মরে যাবে। তো এই চক্রান্ত করে সে এসেছিল। তো এসে সেই জন্য বলরাম যে পক্ষে আছে তার বিপক্ষে ও গেছে, আর গিয়ে বলরামের কাছে হেরে গেছে। এখন তাকে বলরামকে কাঁধে নিয়ে চড়াতে হবে। তো সে কাঁধে নিয়ে কি করেছে, ভেবেছে যে ওখান থেকে দৌড়ে চলে যাবে অনেক দূরে, সেখানে গিয়ে বলরামকে মেরে ফেলবে। আর বলরামকে কাঁধে নিয়ে সে যখন দৌড়চ্ছে তখন তার সে বিশাল অসুরের রূপটা প্রকাশ পেয়েছে। তখন বলরাম দেখছি, আরে এ তো গোপসখা নয়, এ তো একটা অসুর, কংসের অনুচর। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মারবে? তো বলরাম ওই কাঁধে ছিল তো, কাঁধের ওপরে সে ওর মাথাতে কিল মারতে শুরু করেছে, আর কিল মারতে মারতে তার মাথাটা তার শরীরের ভেতরে ঢুকে গেছে। এইভাবে প্রলম্বাসুরকে বলরাম সংহার করলেন। তারপরে আরেকটা অসুর এসেছিল। আচ্ছা তার আগে আরেকটা লীলার কথা বলতে হবে। একদিন কৃষ্ণ দেখছে যে, কৃষ্ণের বয়স তখন 7 বছর, কৃষ্ণ দেখছে যে সকলে খুব ব্যস্ত হয়ে নানা রকম সমস্ত আয়োজন করছে। যে তো কৃষ্ণ নন্দ মহারাজকে বললো তার বাবাকে, বাবা বাবা কি হচ্ছে আজকে, তোমরা সকলে কেন এত ব্যস্ত? নন্দ মহারাজ কৃষ্ণকে বলে, কৃষ্ণ আমরা খুব ব্যস্ত হয়ে আছি, আজকে নয় না পরে আমি তোমার সঙ্গে কথা বলব। কৃষ্ণ বলে, আমি তো জিজ্ঞাসা করছি কি ব্যাপার আজকে তোমাদের, এত সমস্ত আয়োজন কেন করছো? নন্দ মহারাজ জানেন বা দেখেছেন যে কৃষ্ণ যখন একটা প্রশ্ন করে তার পিছে 50টা প্রশ্ন আসে। হ্যাঁ, তো সেই জন্যই তিনি ইতস্তত করছেন যে কৃষ্ণ এখন নয় পরে আমি তোমার সঙ্গে কথা বলব। তো কৃষ্ণ বলল যে আমি প্রশ্ন করছি, আমি অজ্ঞান, এখন আমি যদি এর উত্তরটা না পাই তাহলে তো আমি অজ্ঞ থেকে যাব, আর সকলে বলবে নন্দ মহারাজের পুত্র একটা মূর্খ। তো এইভাবে কৃষ্ণ যুক্তি দিল। নন্দ মহারাজ বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই এখন ইন্দ্র পূজা করছি, ইন্দ্র পূজার আয়োজন করছি। বাবা তোমরা ইন্দ্র পূজা কেন করো? নন্দ মহারাজ ভাবলে এই শুরু হলো। আমরা ইন্দ্র পূজা করি কেননা ইন্দ্র বৃষ্টির দেবতা, ইন্দ্র সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেয়। আমাদের তো জলের প্রয়োজন, আমরা গোপালন করি, আমরা কৃষিকার্য করি, সেই জন্য আমাদের অনেক জলের প্রয়োজন, তাই আমরা ইন্দ্রের পূজা করি। বাবা ইন্দ্রের পূজা করলেই কি ইন্দ্র বৃষ্টি দেয়? ইন্দ্র পূজার ফলে, ইন্দ্রকে পূজা করার ফলেই কি বৃষ্টি দেয়? হ্যাঁ হ্যাঁ ঠিক, ইন্দ্রকে ইন্দ্র সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেয়। আচ্ছা বাবা, সমুদ্রের মাঝখানে তো কেউ ইন্দ্র পূজা করে না, আর সমুদ্রের মাঝখানে তো জলের প্রয়োজন নেই, তাহলে সে সমুদ্রের মাঝখানে কেন বৃষ্টি হয়? নন্দ মহারাজ একটু ফাঁপড়ে পড়ে গেলেন, আরে এই প্রশ্নের তো উত্তর আমি দিতে পারবো না। তো নন্দ মহারাজ বললেন যে এটা আমাদের চিরাচরিত প্রথা। বাবা এই প্রথাটা কি শাস্ত্রিক না ব্যবহারিক? নন্দ মহারাজ বললেন, তো না এটা তো আমরা চিরকাল করে আসছি, আমাদের পূর্বপুরুষেরা করে আসছে, তাই আমরা করছি। বাবা তুমি তো বললে যে আমরা গোচারণ করি, আমরা গোপাল, সেই জন্য আমাদের গরুগুলিকে দেখার জন্য জলের প্রয়োজন হয়। তো দেখো এই যে গোবর্ধন পর্বত, এই গোবর্ধন এর প্রভাবে কিন্তু গো বর্ধিত হচ্ছে, ইন্দ্রের প্রভাবে নয়। তো চলো আমরা গিয়ে গোবর্ধনের পূজা করি। এই যে সমস্ত আয়োজন তোমরা করেছ ইন্দ্রের জন্য না করে আমরা গোবর্ধনের পূজা করব। তো নন্দ মহারাজ কৃষ্ণ যা বলে, যদিও 7 বছরের শিশু, কৃষ্ণ যা বলে কেন দেখতে পান যে কৃষ্ণ এত পণ্ডিত, এত বিচক্ষণ, যা বলে সব একেবারে পুঙ্খানুপুঙ্খ সত্য। তো তুমি বললেন ঠিক আছে। নন্দ মহারাজ সকলকে ডাকলেন, এসে ওদেরকে বললেন দেখো আমরা গোপালক, এবং এই যে গোবর্ধন, এই গোবর্ধনের কৃপাতে কিন্তু আমাদের গো পালন হচ্ছে, এবং গোকুল বর্ধিত হচ্ছে। তো কৃষ্ণ বলছে যে ইন্দ্র পূজা করার দরকার নেই, হ্যাঁ, সেই ইন্দ্র পূজার সামগ্রী নিয়ে আমরা যেন গো পূজা করি। তো সকলে বললো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা, চলো আমরা সব গো পূজা করব, গোবর্ধন পূজা করব। তারা ওই সমস্ত সামগ্রী নিয়ে গেল গোবর্ধনকে, হ্যাঁ, গোবর্ধনকে দেওয়ার জন্য। সেই সমস্ত সামগ্রী দিয়ে একটা অন্নকূট হলো, একটা অন্নের পাহাড় তৈরি হলো। গোপাল চম্পুতে তার খুব সুন্দর দৃষ্টান্ত আছে। প্রথম কলা পাতা বিছিয়ে বেছানো হলো, তার উপরে রুটি স্তূপ করা হলো, সেই রুটির ওপরে পুরি, কচুরি, পরোটা, তারপরে নানা রকম অন্নজাত রাইস প্রিপারেশন, সুইট রাইস, ট্যামারিন রাইস, দহি রাইস, এইভাবে সমস্ত অন্ন, তারপরে সরম, এইভাবে তো অন্নর কুটে করে তার মধ্যে সমস্ত শাক সবজি আয়োজন করা হলো, সমস্ত মিষ্টি মন্ডা মিঠাই, আর সেখান দিয়ে একটা ঝর্ণা বইছে, সেই ঝর্ণাটা দুধের, দুধের ঘিয়ের ঝর্ণা। আর সকলে দেখল যে গোবর্ধন কৃষ্ণ হয়ে গেছে, একটা বিরাট কৃষ্ণ যার মাথাটা আকাশ স্পর্শ করছে, সে সেই খাবারগুলি নিয়ে মুখে দিচ্ছে। আরেকটা ছোট কৃষ্ণ সে দাঁড়িয়ে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা কৃষ্ণ খাচ্ছে আরেকটা কৃষ্ণ দেখছে। তো এইভাবে গোবর্ধন খেলো, খেয়ে যখন সে ঢেউ তুললো, ঢেকুর তুললো, ঢেউ না ঢেকুর তুললো, তখন সকলে সেই গোবর্ধনের প্রসাদ গ্রহণ করল। প্রসাদ গ্রহণ করার পরে তারা সব গোবর্ধন প্রদক্ষিণ করল। এদিকে ইন্দ্র সেজে গুজে বসে আছে, ওর আজকে ওর ইন্দ্র পূজা করবে, সে পূজা গ্রহণের জন্য। পূজা তো কিছুই আসছে না, ইন্দ্র ভাবে কি ব্যাপার, আমার পূজা হচ্ছে না কেন? তো কেউ এসে খবর দিল যে এরা এই সমস্ত যার আপনার পূজার জন্য যে সমস্ত আয়োজন করা হয়েছিল সব আয়োজনগুলি একটা ওই পাহাড়টাকে, গোবর্ধন পাহাড়টাকে খাইয়ে দেওয়া হয়েছে। তো ইন্দ্র বলল এইভাবে আমাকে এরা অপমান করলো, আমার পূজা ইয়ে করে, আর কাল সে একটা একটা 7 বছরের শিশুর কথায় এই গোপেদের একটা শিক্ষা দেওয়া উচিত। সে তখনই একটা সংবর্তক, যেটা প্রলয়কালীন যে বৃষ্টি মেঘ, তাকে ডাকল, দেখে বলল বৃন্দাবনকে ভাসিয়ে দাও, আর সঙ্গে ঝড় ঝঞ্ঝা এরাও যাবে তোমার সঙ্গে। তো হঠাৎ ব্রজবাসীরা দেখল যে ঈশান কোণে থেকে হঠাৎ আকাশটা কালো হয়ে গেল, আর দ্রুত গতিতে সেই প্রচণ্ড মেঘগুলো এগিয়ে আসছে। তখন তারা ভয় পেয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলল যে কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো, দেখো তোমার কথা শুনে আজকে আমরা ইন্দ্রকে এইভাবে ক্রোধান্বিত করলাম, তো এখন তুমি আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণ বললেন ঠিক আছে, কোনো ভয় নেই। বলে কৃষ্ণ তার বাঁ হাত দিয়ে গোবর্ধন পর্বতটা তুলে ধরল। গোবর্ধনের পরিধি দ্রষ্ক্রোশ একটা বিরাট ছাতার মতো, আর সকলকে বলল তোমরা এসে এই পাহাড়ের নিচে থাকো। গোবর্ধন পর্বত তোলার ফলে যে একটা গর্ত হয়েছিল, ওরা কাছে এসে গিয়ে দেখল একটা সুন্দর সিঁড়ি তার দিয়ে নেমে গেছে, আর গরুদের নামার জন্য একটা র্যাম্প বা সোজা পাটাতন। তো এইভাবে তারা নিচে নেমে গেল। আর এই যে কৃষ্ণের এই যে সম্বর্তক মেঘ এসে যে বাড়ি বর্ষণ করল, তাতে ব্রজবাসীদের এবং ব্রজের কারো কোনো ক্ষতি হলো না, সকলে সেই গোবর্ধনের নিচে গিয়ে আশ্রয় নিল। সমস্ত গোপেরা গোপীরা তাদের যত সমস্ত গৃহপালিত পশু তাদের নিয়ে গোবর্ধনকে আশ্রয় করল। তখন এদিকে ইন্দ্র বজ্রকে বলল, বিদ্যুৎকে বলল যে বিদ্যুৎ যাও তো গিয়ে দেখে এসো তো কি অবস্থা। বিদ্যুৎ ঝলকের মধ্যে এসে ফিরে গিয়ে বলল, প্রভু সব মরে গেছে, বৃন্দাবনে একটা প্রাণীও জীবিত নেই। তো ইন্দ্র খুব প্রসন্ন হলো, ঠিক আছে আমাকে অবহেলা করার, আমাকে অপমান করার এই শাস্তি। তো কিছুক্ষণ পরে বায়ু গিয়ে ইন্দ্রকে বলল, প্রভু বিদ্যুৎ যে খবরটা এনেছে ওটা ঠিক নয়, তোমাকে দেওয়ার যে খাবারগুলো ছিল সেগুলো খেয়ে পাথরটা পাহাড়টা এত শক্তিশালী হয়ে গেছে যে উঠতে শুরু করেছে, আর সমস্ত গোপেরা তার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। তো ইন্দ্র বল ভাবল যে একটা পাহাড় তো ছিল তার নাম মৈনাক, সেটা উঠত, কিন্তু আমি তোর পাখা দুটো বজ্র দিয়ে কেটে দিয়েছি। তো সেই মৈনাকি আবার পাথর পাখা গজিয়েছে যে আকাশে উঠছে। তো ঠিক আছে, তিনি বজ্রকে দেখে বললেন যে বজ্র যা গিয়ে পাহাড়টাকে চুরমার করে দাও। তো বজ্র সঙ্গে সঙ্গে গিয়ে নিরন্তর বজ্রাঘাত করতে শুরু করল, কিন্তু গোবর্ধনের কিচ্ছু হলো না। কেন? কৃষ্ণ যেহেতু তাকে ধারণ করেছিল, সমস্ত বজ্রের আঘাত কৃষ্ণ সহন করে নিয়েছিলেন। তো এত বজ্রের আঘাত হচ্ছে কিছু হচ্ছে না, এক বজ্রাঘাতে পাহাড় চূর্ণ হয়ে যায় কিন্তু এই পাহাড়ে কিছু হচ্ছে না। তখন ইন্দ্র তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব এরকম ব্যাপার হয়েছে আমি তো বুঝতে পারছি না কি হলো। তো বৃহস্পতি বললেন, ইন্দ্র মহা ভুল করেছ, এই যাকে তুমি এই 7 বছরের শিশু বলে মনে করেছ সে তোমার প্রভু নারায়ণ, আর তুমি তার ভক্তদেরকে সংহার করার আয়োজন করেছিলে, এই অপরাধ তো সে সহ্য করবে না, কারণ তিনি ভক্ত বৎসল, তার ভক্তকে কেউ যদি আঘাত করে ব্যথা দেয় তাহলে তিনি সেটা সহ্য করতে পারেন না। তো সেই কথা শুনে ইন্দ্র থরথর করে কাঁপতে শুরু করল, প্রভু কি করি এখন। বৃহস্পতি বললেন যে যাও সুরভির কাছে যাও, সুরভি ভগবানের অত্যন্ত প্রিয়, কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো সুরভি গেলে কৃষ্ণের ক্রোধের উপশম হবে, তখন এসে তুমি তার কাছে ক্ষমা ভিক্ষা করো। তখন ইন্দ্র সেটে কলু সুরভির কাছে গিয়ে বলল, সুরভি বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি যাব। আর কৃষ্ণ সুরভির লেজটা ধরে কৃষ্ণের সুরভির পাশে লুকিয়ে পেছনে লুকিয়ে থেকে সুরভির পেছন পেছনে কৃষ্ণের কাছে এলো। আর সুরভি তখন গোবর্ধনের চূড়ায় কৃষ্ণের মাথায় সেখানে তার দুধ দিয়ে কৃষ্ণকে অভিষেক করলেন। এখানে বর্ণনা আছে সুরভি এত দুধ দিয়েছিল যে সমস্ত দুধগুলি বৃন্দাবনকে প্লাবিত করে সেগুলি যমুনার জলে পড়েছিল, যমুনার কালো জল দুধের প্রভাবে সাদা হয়ে গিয়েছিল সেই সময়। তো এইভাবে ভগবান যমুনার দ্বারা সুরভির দ্বারা অভিষিক্ত হওয়ায় তার ক্রোধের উপশম হল। তখন তিনি তখন ইন্দ্র সুরভির পেছন থেকে বেরিয়ে এসে ভগবানের পায়ে পড়ে তার কাছে ক্ষমা ভিক্ষা করল। এইভাবে গোবর্ধন লীলা ভগবান বিলাস করলেন। হরে কৃষ্ণ। তাহলে আজকেও আমি কিছু প্রশ্ন যদি থাকে সেগুলি করব, উত্তর দেব আমি। সুকণ্ঠী দেবী দাসী, সুকণ্ঠী কোথায়? ও আচ্ছা, তুমি বিরাট প্রশ্ন করেছ। ও শুভঙ্কর মিত্র, স্টুডেন্ট অফ সুকণ্ঠী দেবী দাস। তোমার স্টুডেন্টটি কোথায়? শুভঙ্কর মিশ্র, ওকে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বানামটা ভুল লিখেছে, ওই মধ্য নশর পেছনে যদি ওই ইয়েটা থাকে তখন আর ন দেওয়ার প্রয়োজন হয় না, বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমরা হ্যাঁ ভালো করে পড়াশুনো করো, বুঝতে পেরেছ? আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন, এটাও ভুল। হ্যাঁ, প্রণাম বানামটাও ভুল, প্রণামটা দন্তন্যয় নয় মূর্ধন্যন। আমার পিতামাতা অভক্ত, তারা কখনোই ভক্ত হতে রাজি নয়, কিন্তু আমি শ্রীমতী সুকণ্ঠী দেবী দাসী মাতাজির সান্নিধ্যে এসে ভক্ত হতে চাই। আমি আমার মায়ের হাতে তৈরি নিরামিষ খাবার খাচ্ছি, কিন্তু তারা আমিষ আহার করেন। আমি এখন গ্র্যাজুয়েশনের বিএ ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যতক্ষণ না পড়ালেখা শেষ করে চাকরি করে নিজের উপার্জনে পরিবার থেকে আলাদা হতে পারছি, ততদিন পর্যন্ত আমাকে আমিষ আহারই মায়ের হাতে তৈরি নিরামিষ রান্নায় খেতে হবে। আমি গ্র্যাজুয়েট পর্যন্তই পড়াশুনো করব, এরপর চাকরি, তারপর আলাদা। আমি ততদিন নিজে নিজে আস্তে আস্তে নিরামিষ রান্না শিখেছি এবং করতেও পারছি, কিন্তু আমিষ রান্না বাসনে খাদ্য প্রস্তুত হচ্ছে বলে ভগবানকে ভোগ লাগাতে পারছি না, এবং পিতারায় খাচ্ছি বলে আলাদা বাসন কিনতেও পারবো না। তাই হে গুরু মহারাজ, আমি কি ওই আমিষ রন্ধন করা বাসনে নিজের রন্ধন বানাম ভুল করে ছোট ছোট থালা বাসনে ওই রান্ধিত খাদ্য ভগবানকে ভোগ লাগাতে পারবো, কৃপা করে বলুন। কি করবে এখন এই পরিস্থিতিতে, যখন থাকতে হচ্ছে করো। সেই ভগবান ভাবগ্রাহী জনার্দন, তো এই ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করো, ঠিক আছে? আর যদি পারো কিছু পয়সা জমিয়ে বাসন কিনে নিও। কটা 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 পদ রান্না করো, হ্যাঁ চার পাঁচটা করো। আচ্ছা, কতক্ষণ লাগে? একসঙ্গে তো করো না, তাহলে দুটো পাত্র নিয়ে, দুটো পাত্র কিনে নিয়ে, হ্যাঁ ওটা দুবারে রান্না করে নিয়ে চারটে আয়োজন হয়ে যাবে। হ্যাঁ, আর ওই দুটো বাসন সুকণ্ঠী মাতা দিয়ে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, না তো অন্য কেউ আরো একটা দুটো বাসন দিতে পারো ওকে, ঠিক আছে? সুকণ্ঠী আয়োজন করে দেবে, প্রবলেম সলভ। হ্যাঁ ওকে, নন্দনাচার্য দাস কালকে প্রশ্ন নিয়ে এসছো তুমি, আচ্ছা। হরে কৃষ্ণ পরম পূজনীয় গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমার প্রশ্নটি হইল, এক, আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষীর সমুদ্রের সঠিক অবস্থানটি যদি কৃপা করে বলেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু কীভাবে ওই ক্ষীর সমুদ্রে অবস্থান করেন? সেখানে যেমন এরকম লবণ সমুদ্র আছে, সেরকম সাতটা সমুদ্র আছে, সুরা, সর্পি, ঘি, দই, তারপরে ক্ষীর, দুধ, এটি হচ্ছে ক্ষীর সমুদ্রের অবস্থান। ফ্রম বিনোদ বিহারী কৃষ্ণ দাস। আচ্ছা, হরে কৃষ্ণ, হরি বল। Dear Guru Maharaj, please accept my humble obeisances at your lotus feet. Where is Prabhupada? Forgot. First is Prabhupada. All glories to Srila Prabhupada. Okay, question one. We are trapped in this body, the mind and senses holding us in a tight grip. Maharaj, how do we break free? The way to become free, Vinod Bihari Krishna, tu bangla bujhte paro? Acha, ami banglatei bolchi jate sokole bujhte pare. Proshno ta hocche je amra ei sharire mon ebong indriyer bandhone abaddho hoye ei jore jagoter bandhone abaddho hoye achi. তো এখন এই বন্ধন থেকে, এই যে দৃঢ় বন্ধন, এখান থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ভগবানের নাম কীর্তন করা। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে। এই পাপের ফলে তো বন্ধন, আর ভগবানের শরণ নিলে কি হচ্ছে? সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূচন। কৃষ্ণের নাম, শুদ্ধ নামের আগে যে নামের আভাস, সেই আভাসেই মুক্তি লাভ হয়ে যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি হয়। হ্যাঁ, তাহলে নামের আভাসেই মুক্তি হয়ে যাচ্ছে। তাহলে তুমি যে এই যে বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা বলছো, কিভাবে? আমি বলবো নাম করো। হ্যাঁ, নামের আভাসের ফলে মুক্তি, মুক্ত বন্ধন মুক্ত হয়ে যাবে। আর তারপর শুদ্ধ নাম হলে যে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারো না, সেটা আমরা কেউই কল্পনা করতে পারি না। ঠিক আছে, অতএব নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। অলরাইট, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, বিনোদ বিহারি কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। পরানন্দ দাস, ওকে, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। কালীয় নাগ কি এত পুণ্য করেছিলেন যে ভগবান তার মাথার উপর নৃত্য করেছিলেন? হ্যাঁ, বুঝতে হবে, যেটা পুণ্যের ফল। আর ভগবানের প্রতি যদি কেউ শত্রুভাব নিয়েও আসে, তাহলে তার পরম কল্যাণ লাভ। তবে শত্রুভাব নিয়ে ভগবানের কাছে যেও না, ঠিক আছে? শত্রুভাব নিয়ে গেলে ভগবানের কৃপা লাভ হতে পারে নাও হতে পারে, কিন্তু ভক্তিভাব নিয়ে গেলে ভগবানের কৃপা অবশ্যই লাভ হবে। ঠিক আছে, দিলীপ বাঙ্গাল, ওকে। গুরু মহারাজ, এই অধমের দণ্ডপথ প্রণাম নেবেন। গুরু মহারাজ, আমার প্রশ্ন, দেবকী মা ভগবানকে গর্ভধারণ করতে মাতৃ সে ভগবানকে লালন করার সৌভাগ্য থেকে বঞ্চিত হলো কেন? আর যশোদা মা গর্ভে ধারণ না করেও ভগবানকে মাতৃস্নেহে লালন পালন করার সৌভাগ্য পেলেন কেন? ভালো প্রশ্ন, বসো। এটার বর্ণনা পুরাণে আছে। কৈকেয়ী রামচন্দ্র যখন ফিরে এলেন, ফিরে এসে তাকে মাতৃবৎ শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম করলেন, তখন কৈকেয়ীর অত্যন্ত অনুতাপ হয়েছিল যে আমার জন্য একে 14 বছর বনবাস করতে হলো। তো সেই অনুতাপের ইয়ে তিনি রামচন্দ্রের কাছে ক্ষমা চাইলেন যে আমাকে ক্ষমা করে দাও, আর আমি যেন তোমাকে পুত্র রূপে লাভ করতে পারি, এই আশীর্বাদ করো। তখন রামচন্দ্র বলেছিলেন, ঠিক আছে আমি তোমার পুত্র হয়ে আসব, কিন্তু তোমার দুধ খাব না, তোমার স্তনপান করার এবং লালন পালন করার, আমাকে লালন পালন করার থেকে বঞ্চিত হবে, ঠিক আছে। আর হরেক এখানে শুভেন্দু বাবা, শ্রী শুভেন্দু বাবা বজবজ, তোমার শুভেন্দু বাবা, ও আচ্ছা এখানে লেখাটা মনে হচ্ছে বাবা, গটাকে তুমি এমনভাবে লিখেছ যেন মনে হচ্ছে বয় আকার। ওকে বাঘ, বাঘ নামে। ওকে হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদের সৈনিক, কোন তিনটি কাজ করলে শ্রীল প্রভুপাদ বেশি খুশি হবেন? প্রতিদিন ষোলমালা জপ করো, চারটে নিয়ম পালন করো, আর প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে তিনটে নয় চারটা কাজ করতে হবে, পাঁচটা কাজ করতে হবে। ভক্ত সঙ্গ করো আর ভগবানের সেবা করো, ওগুলো বাদে এগুলোই আগে করো, প্রথমে করছো আরো ভালো করে করো। মন্দির কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করো, কোন মন্দিরের সেবা করছো তুমি? হ্যাঁ, নিউ আলিপুর, ঠিক আছে, ওই মন্দিরে তোমাকে যে যারা ইয়ে করছে, গাইড করছে, তাদের জিজ্ঞাসা করো কি সব সেবা করবে। এটা দেখি, শাগনিক গাঙ্গুলি, ওকে, নৃসিংহের, এটা কি নৃসিংহের আসল আসন কি ভগবান, কি ব্যাপার নৃসিংহ? হ্যাঁ, নৃসিংহ রূপটা ভগবানের রূপ, ঠিক আছে। হ্যাঁ, না কৃষিংহদেব বৈকুণ্ঠেও নৃসিংহদেব আছেন, ঠিক আছে, ওখান থেকে তিনি এসেছিলেন। ওকে ঠিক আছে, কারণ যখন নৃসিংহদেবের হিরণ্যকশিপুকে মেরে রেগে গিয়েছিলেন, তখন প্রহ্লাদ একটা গান গেয়ে যখন নৃসিংহ মহান শান্ত মহারাজকে শান্ত করেছিল, তখনই নৃসিংহদেব ভগবান হয়ে, না ভগবান সবসময় ভগবান, বুঝতে পারলে, ভগবানকে ভগবান হতে হয় না। হ্যাঁ, ওকে, তোমার পাশে নবযোগেন্দ্র প্রভু বসে আছে, ওকে জিজ্ঞাসা করো। তপন চৈতন্য দাস, আচ্ছা, পরম পূজনীয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার প্রশ্ন, আমরা যে স্তরের ভক্ত তাতে আমরা কি শ্রীল জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম অধ্যয়ন করতে পারি? হ্যাঁ, যদি করতে চাও করতে পারো। হ্যাঁ, সঞ্চয়িতা, ওকে, শ্রদ্ধেয় মহারাজ, আপনাকে আমার দণ্ডবত প্রণাম রইল, প্রশ্ন করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্রজে শ্রীকৃষ্ণ এবং দ্বারকা শ্রীকৃষ্ণ কি এক? আমি জেনেছি ভগবান শ্রীকৃষ্ণ কখনো ব্রজ ছাড়া হননি, মহারাজ দয়া করে বিষয়টি একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তার প্রথম প্রকাশ হচ্ছে, প্রথম প্রকাশ হচ্ছে বলদেব বৃন্দাবনে, সেই বলদেব থেকে প্রকাশ হচ্ছেন চতুর্বুহ, সেই চতুর্বুহ হচ্ছেন বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই যে বাসুদেব, এই বাসুদেব হচ্ছেন দ্বারকার কৃষ্ণ, বাসুদেব বসুদেবের পুত্র। কিন্তু ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ, তিনি নন্দ মহারাজের পুত্র, যশোদা মায়ের পুত্র। বুঝে গেল? হ্যাঁ, ওকে, ভেরি গুড। আর হ্যাঁ, শ্রীকৃষ্ণ কখনো ব্রজ ছেড়ে যান না। বৃন্দাবনং পরিত্যজ্য কুত্র কদাপি ন গচ্ছতি, বৃন্দাবন ত্যাগ করে তিনি কখনো কোথাও যান না। তাহলে প্রশ্ন হতে পারে যে তিনি কেন তাহলে কিভাবে মথুরায় গেলেন, এটা আমি পরে ক্লাসে তোমাদের বলবো, ঠিক আছে? ওকে। প্রেমনিধি দাস বেলঘড়িয়া, আচ্ছা, ওকে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবোধ প্রণাম রইল আপনার শ্রীচরণে মহারাজ। মৃত্যুর পর জীবের ভগবত ধাম প্রাপ্তির পূর্বে সূক্ষ্ম শরীরের স্বভাব কিরূপ হওয়া উচিত কৃপা বর্ণনা করবেন। ভগবত ধাম প্রাপ্তির পূর্বে সূক্ষ্ম শরীর আর থাকে না, বুঝতে পারলে? ভগবত ধামে সূক্ষ্ম শরীর, জড় শরীর নিয়ে যাওয়া যায় না, স্থূল শরীরটা তো যেতেই পারে না, সূক্ষ্ম শরীর নিয়েও ভগবানের ধামে যাওয়া যায় না। ভগবানের ধামে যাওয়ার জন্য চিন্ময় শরীর, আমাদের যে স্বরূপ আত্মা, সেই আত্মস্বরূপে অধিষ্ঠিত হবে, হতে হবে। এখন মৃত্যুর সময় স্থূল দেহটার ত্যাগ হয়, কিন্তু সূক্ষ্ম দেহটার ত্যাগ হয় না, সূক্ষ্ম দেহটা থাকে, সূক্ষ্ম দেহটার বিনাশ হয় না কখনো, মৃত্যু হয় না। এই সূক্ষ্ম দেহটাই আমাদের পরবর্তী দেহে নিয়ে যায়, পরবর্তী শরীরে নিয়ে যায়। মা সেই সূক্ষ্ম দেহ অনুসারে মায়ের গর্ভে স্থান হয়, তারপরে সেই গর্ভে উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। এখন সূক্ষ্ম শরীরের নাশ হয় না, কিন্তু সূক্ষ্ম শরীরের রূপান্তর হয়। যখন মনটা, সূক্ষ্ম শরীর কী দিয়ে তৈরি? মন, বুদ্ধি, অহংকার, ভেরি গুড। এখন সূক্ষ্ম শরীর, মনটা দিয়ে যখন ভগবানের চিন্তা হয়, মনমনা ভব, তখন মনটা কি জড় থাকে না চিন্ময়ত্ব প্রাপ্ত হয়? মনটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এইভাবে তেষাং শতজ যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাংতাং যেন মা পূবজান্তিতে। এইভাবে যে যখন সতত যুক্ত হয়ে ভগবত সেবায় যুক্ত হয়, তখন ভগবান বুদ্ধি যোগদান করেন। তাহলে বুদ্ধিটা কি হলো? বুদ্ধিযোগ চিন্ময়ত্ব লাভ করলো বুদ্ধিযোগ রূপে। আর এইভাবে যখন কেউ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, তখন কি আর অহংকার থাকে? থাকে না। তাহলে এইভাবে মন, বুদ্ধি, অহংকার চিন্ময়ত্ব লাভ করে, হ্যাঁ, ভক্তির প্রভাবে। এবং সেই অবস্থায় জড় শরীর, এই জড় শরীরে, স্থূল শরীরে থাকা সত্ত্বেও তার অবস্থাটাও জীবনমুক্ত স্তর। ইহা যশ্য হরের দাসে কর্মণা মনসা গীরা নিখিলস্যপি অবস্থাসু জীবনমুক্ত স উচ্চতে। বুঝতে পারলে? যদিও সে জড় শরীরে রয়েছে, সূক্ষ্ম শরীরটা নেই, সেখানে কি আছে? শুদ্ধ আত্মা। সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। আর এটাকে আরো বলা হয় স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধি হয়ে গেছে, স্বরূপ লাভ হয়ে গেছে। তারপরে যখন দেহত্যাগ হয়, স্থূল দেহটা যখন ত্যাগ হয়, তখন তাদের বস্তু সিদ্ধ সিদ্ধি, সেই চিন্ময় আত্মা শুদ্ধ স্বরূপে ভগবত ধামে ফিরে যায়। তাহলে বুঝতে পারলে ভগবত ধামে যাওয়ার আগে সূক্ষ্ম শরীরটা, হ্যাঁ, চিন্ময়ত্ব লাভ করতে হবে। মাধুরী প্রিয়া দেবী দাসী, ওয়ের ইজ মাধুর প্রিয়া? হরে কৃষ্ণ। ওকে, পরম পূজ্য মহারাজজি কে চরণ মে শত মহারাজজি, মেরা প্রশ্ন হ্যায় বেদ ও শাস্ত্র মে गायत्री जैसे महान मंत्रों के बीच में महा प्रभु द्वारा प्रदत्त महामंत्र के महामंत्र के क्या है बहिष और विशिष्ट है विशिष्टता पर कृपया प्रकाश दीजिए। मैं बांग्लाते बोलछी ठीक है। गायत्री होच्छे मंत्र और हरे कृष्ण होच्छे महामंत्र। अतए गायत्री ऊर्धे समस्त मंत्रेर ऊर्धे होच्छे महामंत्र। गायत्रीर मध्ये महामंत्र नहीं, महामंत्रेर मध्ये गायत्री रयेछे। समस्त गायत्री महामंत्री रयेछे। ठीक आछे, बुझते पारले? ओके अच्छा, एखन बाकी प्रश्नगुलो आमि रेखे दिच्छी। अनेक प्रश्न एसे गेछे, आमि पढ़े আমি পরে ইয়ে করব, উত্তর দেব। এগুলো দিও বিকেলে, এই প্রশ্নগুলো দিও। হরে কৃষ্ণ। তাহলে এখন আমরা একটু কীর্তন করি।